এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সুরা। শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা সুরা তওবার নানা আলোচ্য বিষয় নিয়ে কথা বলব।
সূরা তওবায় রয়েছে 129টি আয়াত ও 16টি রুকু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় এক বছর আগে নাজিল হয়েছিল এই সূরা। সূরা তওবা কোরআনের নবম সূরা, তবে মূল ধারাক্রম অনুযায়ী এই সূরা কোরআনের 113 নম্বর সূরা। এ সূরার অনেক নাম থাকলেও এতে তওবার প্রসঙ্গটি বারবার এসেছে বলে সূরা তওবা নামেই বেশি পরিচিতি পেয়েছে। মদিনায় অবতীর্ণ এ সূরার অন্যতম প্রধান বা মূল আলোচ্য বিষয় হল মুনাফিকদের বৈশিষ্ট্য ও তৎপরতা। ইসলামের বিরুদ্ধে সমগ্র জাজিরাতুল আরব উপদ্বীপের কাফির ও মুশরিকদের সর্বশেষ প্রতিরোধ ব্যক্ত হওয়ায় শত্রুদের অনেকেই মুসলমান সেজে সুযোগ বুঝে ইসলামের ক্ষতি করার ভয়াবহ ষড়যন্ত্র করছিল, আর এই প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সূরা তওবা।
সূরা তওবা শিক্ষণীয় কয়েকটি বিষয় হল হযরত আলী আলাইহিসসালামের ফজিলত মুশরিকদের অপছন্দ করা, যে মুশরিকরা চুক্তি ভঙ্গ করে না তাদের সঙ্গে চুক্তি বজায় রাখা, তারা আশ্রয় চাইলে তা দেয়া, সব মুমিন একে অপরের ভাই, কাফির নেতাদের সঙ্গে যুদ্ধ করা, কাবা ঘরে তত্ত্বাবধান করা মুশরিকদের কাজ নয়, হযরত আলী আলাইহিসসালাম আব্বাস ও তালহার বিতর্কের মীমাংসা, হুনায়ন যুদ্ধের ঘটনা, অহংকারের কুফল, মুশরিকরা নাপাক, হযরত মাহদী আলাইহিস সালাম সম্পর্কে ভবিষ্যৎবাণী এবং জাকাত না দেওয়ার নিন্দা, এছাড়াও সবসময়ে 12 মাসে বছর হওয়া, নিষিদ্ধ মাস 4টি, তাবুক যুদ্ধের ইতিহাস, হিজরতের সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওর গুহায় অবস্থান, হযরত আলী আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, খারিজিদের সম্পর্কে ভবিষ্যৎবাণী, মুনাফিকদের বর্ণনা, আল্লাহ সন্তুষ্টির সর্বপ্রধান বিষয়, সাহাবিদের ঘটনা, মুনাফিক ক্ষমাপ্রাপ্ত হবে না এবং আবদুল্লাহ বিন উবাইয়ের জানাজার নামাজ।
সূরা তওবার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মরুবাসীদের কেউ কট্টর কাফির ও অনেকে ইমানদার, আউস ও খাজরাজ প্রভৃতি গোত্রের ঘটনা, সম্মানিত মসজিদের ঘটনা, মসজিদে কুবার প্রশংসা, মুমিনদের জীবন আল্লাহবেশদের বিনিময়ে কিনে নিয়েছেন, কাব বিন মালিক প্রমুখের তওবা, সত্যবাদী কারা, ধর্মীয় শিক্ষা অর্জনের আদেশ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। কয়েকটি হাদিসে বলা হয়েছে বিসমিল্লাতে যেহেতু রহমত ও নিরাপত্তা রয়েছে, আর এ সুরায় কাফিরদের প্রতি ক্রোধ ও অভিসম্পাদের আয়াত রয়েছে, তাই এ সুরায় বিসমিল্লা নেই, আর তাই এই সুরা পাঠ করার শুরুর সময় তা বলা উচিত নয়।
অষ্টম হিজরিতে মুসলমানরা মক্কা জয় করেছিলেন। এ বিজয়ের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ফলে মক্কার মুশরিকরা আগের মতোই এ শহরে জীবনযাত্রা অব্যাহত রাখে। অর্থাৎ তারা তখনও কুসংস্কার, কুফর ও শিরকে পরিপূর্ণ আচার অনুষ্ঠানগুলো অব্যাহত রাখে। তাদের কেউ কেউ তখনও কাবা ঘরের চারদিকে উলঙ্গ অবস্থায় তাওয়াব করত। এসব অনুষ্ঠান ছিল মুসলমানদের জন্য অসহ্য বিষয়। তারা এ বিষয়ে আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন। এ অবস্থায় সূরা তওবার প্রথম আয়াত নাজিল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সূরার প্রথম দশটি আয়াত প্রথম খলিফা আবু বকরের হাতে দিয়ে কিছু সংখ্যক লোকসহ পাঠান এবং মক্কায় হাজিদের সমাবেশে তা পাঠ করার নির্দেশ দান করেন। তিনি রওনা হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হলেন এবং বললেন, এটা হয় আপনি নিজে গিয়ে পাঠ করে শুনান অথবা এমন লোককে পাঠান যিনি আপনার থেকে তথা আপনার ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি আলী আলাইহিসাল্লামকে এই বলে নিজ উটে সওয়ার করে পাঠালেন যে তুমি আবু বকরের হাত থেকে আয়াতগুলো নিয়ে নিজেই পাঠ করে শোনাবে।
প্রথম খলিফা ফিরে এসে জিজ্ঞেস করলেন যে তাঁর ব্যাপারে কোনো নেতিবাচক আদেশ এসেছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে এ আদেশ এসেছে যে এটা হয় আপনি স্বয়ং গিয়ে পাঠ করে শোনান অথবা এমন লোককে প্রেরণ করুন যিনি আপনার থেকে, তাই আলীকে পাঠিয়েছে। হযরত আলী আলাইহিসসালাম জামারায়ে উকবার কাছে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, আমি রাসূলের প্রেরিত এবং নির্ভয়ে আয়াতগুলো পাঠ করে শোনালেন। এ ব্যাপারে শিয়া সুন্নি সকলেই ঐকমত্য পোষণ করেন। আল্লামা ইবনে আবিল হাদিদ শারহে নাহজুল বালাগা গ্রন্থে হযরত আলীর মর্যাদা বর্ণনা করতে এ বিষয়টির উল্লেখ করেছেন। তাফসিরে মালিমুত তানজিল, দুর্রে মনসুর, মুসনাদে আহমাদ ইবনে হাম্বল, সহি তিরমিজি, সহি নাসাই, দারে কুতনি, বাইহাকি প্রভৃতি হাদিস গ্রন্থেও হাদিসটি উল্লেখিত রয়েছে।
এবারে শুনুন সূরা তওবার প্রথম তিন আয়াত। হে মুসলমানরা, সম্পর্কচ্ছেদ করা হল আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে সেই মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে, অতপর তোমরা মুশরিকরা নিরাপদে পরিভ্রমণ করো এদেশে চার মাস কাল, অর্থাৎ তোমাদের আরও চার মাস সময় দেয়া হল এদেশ ভ্রমণের জন্যে। আর জেনে রেখো, তোমরা যেখানেই যাও ও যতই ফন্দি আটো না কেন, আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে লাঞ্ছিত করে থাকেন। আর মহান হজের দিনে আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের চুক্তির দায় থেকে মুক্ত ও তাঁর রসুলও। অবশ্য যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি বিমুখ হও তবে জেনে রেখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না, আর কাফিরদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও।
প্রথম আয়াতেই মুশরিকদের জানিয়ে দেওয়া হয়েছে যে মুসলমানদের সঙ্গে তাদের যত চুক্তি ছিল সবই বাতিল করা হল, তবে তাদের চার মাসের সময় দেওয়া হল নিরাপদে ভ্রমণের জন্য। কিন্তু এরপর পরিস্থিতি বদলে যাবে বলে তাদের সতর্ক করে দিয়েছেন মহান আল্লাহ ও তাঁর রসুল। উল্লেখ্য, এটা একতরফা চুক্তি লঙ্ঘন বা বাতিলের পদক্ষেপ ছিল না, কারণ কাফির মুশরিকরাই চুক্তি ভাঙার জন্য প্রস্তুত হচ্ছিল। তাই তারা হঠাৎ করে যাতে মুসলমানদের অপ্রস্তুত অবস্থায় তাদের উপর আঘাত হানতে না পারে সেজন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু ইসলামের নীতি হল, যতক্ষণ শত্রুরা কোনো দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলে এবং হামলার চিন্তা না করে ততক্ষণ মুসলমানদেরকেও ওই চুক্তি মেনে চলতে হবে।
গল্প ও প্রবাদীর গল্প। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পাশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন গল্প। গল্পটি হল ক্ষুদ্র খরগোশের বুদ্ধির কাছে বিশাল কায় হাতি কুপকাত। প্রাচীন আমলের কথা, একটা জঙ্গলের ভেতর ছিল চমৎকার একটি ডোবা। ওই ডোবার পানি দেখতে যেমন পরিষ্কার তেমনি ঠান্ডা এবং উপাদেয়। ডোবার চারপাশে বাস করত বেশ কিছু খরগোশ। তারা যখন তৃষ্ণার্ত হয়ে পড়ত ওই ডোবার পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করত। মোটামুটি খরগোশদের জীবন ভালোই কাটছিল ওই জঙ্গলে।
একদিন কথা নেই বার্তা নেই খরগোশদের ভুবনে একদল হাতি এসে হাজির হলো। হাতিগুলো প্রতিদিন পানি খাবার জন্য এই ডোবায় আসত এবং ডোবায় নেমে পানি খেত। স্বাভাবিকভাবেই খরগোশেরা মনক্ষুণ্ণ হলো, তাদের জীবনের শান্তি সুখ সবই যেন শেষ হয়ে গেল। তারা এখন আর স্বাধীনভাবে এই ডোবায় যেতে পারছে না। যখনই তারা যেতে চাইত দেখতে পেত কয়েকটি হাতি ডোবার আশেপাশে রয়েছে। ভয়ে আর খরগোশেরা ডোবার কাছেও যেত না। তাছাড়া হাতিগুলো ডোবায় নেমে পানিকে ঘোলা করে ফেলত। খরগোশেরা নিরুপায় হয়ে এই আপদ থেকে উদ্ধার পাবার পথ বের করতে পরামর্শ বৈঠক ডাকল। পরামর্শ বৈঠকে কি হলো তা শুনব একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
খরগোশদের পরামর্শ বৈঠকে একটি বৃদ্ধ খরগোশ ছিল। সে ছিল যথেষ্ট বুদ্ধিমান এবং সচেতন। সবাই তাকে তার বিচক্ষণতার জন্য এক নামে চিনত। সেই বৃদ্ধ খরগোশ বলল, আমি এই সমস্যার সমাধানের একটা উপায় খুঁজে বের করব, চিন্তা করো না তোমরা। খুব দ্রুতই এমন এক কাজ করব যে হাতিগুলো আর এই ডোবার ধারে কাছেও ফিরবে না। খরগোশের অবাক হয়ে গেল, তবে বৃদ্ধের উপর সবার আস্থা ছিল। তারা জানতে চাইল, তোমার মতো এক দুর্বল ছোট্ট খরগোশ এমন কি কাজ করবে হাতির পালের সঙ্গে? তুমি কি হাতিদের সঙ্গে যুদ্ধ করে পারবে তাদেরকে ডোবার কাছ থেকে দূরে সরিয়ে দিতে? বৃদ্ধ খরগোশ বলল, আমার একটা প্ল্যান আছে, শীঘ্রই তোমরা জানতে পারবে। আজ রাতে আমি পাহাড়ে যাব এবং হাতির পালের সঙ্গে কথা বলব। আশা করি তারা আমার কথা আমলে নেবে এবং এখান থেকে চলে যাবে।
খরগোশেরা বৃদ্ধের বুদ্ধিমত্তার ব্যাপারে আস্থাশীল ছিল, জানত যে বৃদ্ধ ফালতু কথা বলে না, নিশ্চয় এমন চিন্তা করেছে যাতে আমরা এই দুরবস্থা থেকে মুক্তি পাই। যাই হোক, ওই রাত ছিল পূর্ণিমার রাত, মানে চাঁদের চতুর্দশীর রাত। পরিপূর্ণ চাঁদ রূপার থালার মতো আকাশে জল জল করছিল। বৃদ্ধ খরগোশ পাহাড়ে গেল এবং চিৎকার করে হাতিদের ডাকল। হাতিদের কানে খরগোশের আওয়াজ যেতেই খরগোশের দিকে তাকালো তারা। খরগোশ হাতিদের মনোযোগ দেখে বলল, হে হস্তিকল, মনোযোগ দিয়ে শোনো তোমরা, আমি হলাম চাঁদের প্রতিনিধি, চাঁদের পক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। চাঁদ বলেছে কোনো হাতির অধিকার নেই ডোবার ধারে কাছে যাবার, কারণ ওই ডোবাটি খরগোশদের। এরপর কি হলো তা শুনব খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের। আজকের আসরে খরগোশ হাতিদের সঙ্গে চাঁদের পক্ষ থেকে কথা বলছিল যে চাঁদ আমাদের খরগোশদের আত্মীয়, আমাকে চাঁদই পাঠিয়েছে তোমাদের কাছে, তার পয়গাম আমি তোমাদের কাছে পৌঁছালাম। ওই ডোবা চাঁদের আর চাঁদ তা খরগোশদের দিয়েছে, সুতরাং তোমরা আমাদের ডোবার আশপাশ থেকে চলে যাও। হে হস্তিকুল, মনোযোগ দিয়ে শোনো, যদি ওই ডোবার কাছে তোমরা যাও, চাঁদ কিন্তু তোমাদের অন্ধ করে দেবে। তোমরা যদি আমার কথা না শোনো কিংবা মনে করে থাকো খামোকা এসব বলছি, তাহলে পরীক্ষা করে দেখতে পারো। আজ রাতে পানি খেতে ডোবায় গিয়ে দেখো, তাহলেই চাঁদের রাগ টের পাবে। এরপর খরগোশ হাতিদের সম্বোধন করে বলল, আমি তোমাদের ভালোর জন্যই বলছি, যত দ্রুত সম্ভব সবকিছু গুছিয়ে নাও এবং এখান থেকে চলে যাও।
যদি তোমরা না যাও তাহলে তোমাদের পরিণতি তোমরা নিজেরাই দেখতে পাবে। তখন হয়তো বলতে পারো কেন আমরা তোমাদেরকে আগে জানাইনি, সে কারণে তোমাদের জানিয়ে গেলাম। খরগোশ কথা শেষ করে পাহাড় থেকে নেমে এলো এবং তার বন্ধুদের কাছে ফিরে গেল। সবাই তো হুমড়ি খেয়ে পড়ল, কি হলো, হাতিরা চলে যাবে তো, ইত্যাদি কথাবার্তা। বৃদ্ধ খরগোশ বলল, দেখো কি হয়, দোয়া করো যাতে হাতিরা আমার কথা বিশ্বাস করে। হাতিরা সাধারণত দিনের বেলায় পানি খেতে ডোবায় যেত, রাতে কখনোই তাদের যাওয়া হয়নি। খরগোশেরা রাতে যায়নি কখনো। হাতিরা খরগোশের কথাগুলো নিয়ে ভাবল। এক হাতি বলল, বৃদ্ধ এই খরগোশ কি সব আবোল তাবোল বকে গেল। অন্য হাতি বলল, না কি করে জানো যে সে সত্য কথা বলেনি। হাতিদের নেতা বলল, হতেও তো পারে চাঁদই বলেছে কথাগুলো, আমরা বরং পরীক্ষা করে দেখি, ডোবার কিনারে যাই, তাহলে সত্য মিথ্যা বোঝা যাবে। এরপর কি হলো তা শুনব খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
হাতির পাল ডোবা দিকে রওনা দিল। নেতা হাতি বলল, তোমরা দাঁড়াও, আমি অবস্থা দেখে আসি। নেতা হাতি ডোবার কাছে যেতেই তার নজরে পড়ল ডোবার পানিতে সত্যি সত্যি পূর্ণ চাঁদ। হাতির জানা ছিল না এটা চাঁদের প্রতিচ্ছবি। মনে মনে বলল, খরগোশের কথা সত্য। তারপরও ডোবায় শুঁড় দিয়ে পানি খেয়ে দেখতে চাইল। অমনি দেখল পানির ঢেউয়ে চাঁদ দুলে উঠছে এবং অস্পষ্ট হয়ে উঠেছে চাঁদ। হাতি ভাবল চাঁদ রেগেমেগে কাঁপছে, দ্রুত ডোবা থেকে চলে গেল এবং পুরো ঘটনা সঙ্গীদের খুলে বলল। সবশেষে বলল, তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে চলে গেলেই ভালো, আমরা বরং আরেকটা ডোবা খুঁজে বের করব।
তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা আমেরিকায় আগ্নেয়াস্ত্র সহিংসতা সম্পর্কে কিছুটা আলোচনার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা মার্কিন সমাজে বন্দুক তথা আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে নানা সুযোগ সুবিধার দেশ। অনেকে মজা করে বলেন প্রকৃতপক্ষে কোন কোন ক্ষেত্রে ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে নানা বিতর্ক থাকলেও যে সুযোগটির বিষয়ে একদম বিতর্ক নেই তা হল মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের গুলি চালানোর অবাধ সুযোগ দিয়ে রেখেছে। অন্যভাবে বলা যায়, গুলি চালিয়ে মানুষ হত্যার অবাধ সুযোগ রয়েছে আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার বা সিডিসির পরিসংখ্যান বলছে, 2013 থেকে 2017 সালে পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে 310 জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে গড়ে প্রতিদিন মারা গেছেন কমপক্ষে 100 জন। অন্যান্য পরিসংখ্যানে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন 21টি শিশু এবং কিশোরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মার্কিন গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় শিশু মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হচ্ছে আগ্নেয়াস্ত্র। এছাড়া সেদেশে অস্ত্রের সাহায্যে আত্মহত্যার ঘটনাও অনেক বেড়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শনের অধ্যাপক ও বিশেষজ্ঞ জন কোলসি বলেছেন, মার্কিন নাগরিকদের জন্য এখন নিজ দেশে বসবাস করাটা আফগান যুদ্ধে যাওয়ার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। আমেরিকানরা সহিংসতা চালিয়ে আনন্দ পায়। রোমানরা আগে সংঘাত ও হত্যা দেখতে কলোসিয়াম বা গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের ময়দানে যেতেন এবং হত্যা নৃশংসতা উপভোগ করতেন, কিন্তু এখন মার্কিন নাগরিকদেরকে এটুকু কষ্ট করতে হয় না। মার্কিন নাগরিকরা তাদের ঘরের জানালা খুললেই হত্যার দৃশ্য দেখতে পান। 2017 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি 100 জনের হাতে গড়ে 120টির বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। অর্থাৎ আমেরিকায় মানুষের ঘরে ঘরে যে অস্ত্র রয়েছে তা তাদের মোট জনসংখ্যার চেয়েও বেশি। আসলে আমেরিকায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হত্যাকাণ্ড কোথায় ঘটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এমন কোনো স্থান নেই যেখানে বন্দুক সহিংসতা নেই। আপনি রেস্টুরেন্টে যাবেন, সেখানেও যে কোনো সময় গুলির ঘটনা ঘটে যেতে পারে। গির্জাতেও ঘটতে পারে হত্যাকাণ্ড ও সহিংসতা, আর স্কুল ও কলেজে তো অহরহ ঘটছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে গুলির ঘটনা সত্যিই বিস্ময়কর। স্কুলে বন্দুক সহিংসতা সহ নানান কারণে সেখানে গুলিতে শিশু মৃত্যুর হার অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা জানিয়েছেন, সেদেশে প্রতি বছর বন্দুকের গুলিতে 1,300 শিশু নিহত হয়। প্রতি বছর গুলিতে আহত হয় 5,800 শিশু। দৈনিক নিউইয়র্ক টাইমস সম্প্রতি এক নিবন্ধে লিখেছে, আমেরিকায় স্কুলে গুলির ঘটনা ঠেকাতে লাখো ডলার খরচ করা হয়েছে, নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। অ্যাসোসিয়েটেড প্রেস এবং শিকাগো ইউনিভার্সিটির এনওআরসি সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, 74% বাবা মা মনে করেন 1999 সালের তুলনায় এখন স্কুলগুলোতে সহিংসতা আরও বেড়েছে। 1999 সালের প্রসঙ্গে এসেছে কারণ ওই বছর কলোরাডো অঙ্গরাজ্যের কলম্বাইন হাই স্কুলে গুলিতে 12 শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হন। 17 ও 18 বছর বয়সী দুই তরুণ ওই নৃশংস হত্যাকাণ্ড চালায়। এরপর দুই তরুণী আত্মহত্যা করে। এই ঘটনায় আরও প্রায় 21 জন আহত হয়।
কলম্বাইনের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। এই ঘটনা বিস্ময়কর এজন্য যে ওই দুই যুবক দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। পুলিশ বাহিনীকে বিভ্রান্ত করতে তারা শহরের কয়েকটি স্থানে হাতে বানানো বোমাও পেতে রেখেছিল। ওই ঘটনা এতটাই দৃষ্টি আকর্ষণ করেছিল যে এ নিয়ে দুটি সিনেমাও তৈরি হয়েছে। এই হত্যাকাণ্ড ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও তা সহিংসতা কমাতে ভূমিকা রাখতে পারেনি। ঘটনার 20 বছর পর 2019 সালে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, 1999 সালে কলোরাডোতে কলম্বাইন হাইস্কুলে গণহত্যার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে 20 বছরে 2,30,000 বেশি শিক্ষার্থী স্কুলে বন্দুক সহিংসতার শিকার হয়েছে। আমেরিকার অনেক গবেষক মনে করেন, মার্কিন স্কুল ও কলেজে সহিংসতা দেশটির গোটা সমাজের সার্বিক সহিংসতার একটি প্রতিচ্ছবি। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সমাজের অন্যান্য ঘটনার সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
কিন্তু প্রশ্ন হল, আমেরিকায় প্রতিদিন গুলিতে বহু মানুষের মৃত্যুর পরও কেন এখনও অবাধে অস্ত্র কেনাবেচা নিষিদ্ধ করা হয়নি? কেন অস্ত্র নিয়ন্ত্রণে আইন করা যায়নি? আমেরিকার রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে প্রভাবশালী লবি হচ্ছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন বা এনআরএ। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বহন অধিকারের প্রধান মুখপাত্র সংগঠন। এই সংগঠন অস্ত্র বহনের অবাধ সুযোগ অক্ষুণ্ণ রাখতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ও প্রভাব কাজে লাগায়। মার্কিন নির্বাচনে যারাই প্রার্থী হন তাদেরকেই নির্বাচনী প্রচারের জন্য অর্থ সহায়তা দেয় এই সংগঠন। এ কারণে মার্কিন নেতারা নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়ার পরও সংসদে গিয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন না। এছাড়া আমেরিকার অস্ত্র নির্মাণ ও রপ্তানি শিল্প হচ্ছে সেদেশের অর্থনীতির একটি মূল উৎস। মার্কিন যুক্তরাষ্ট্রের হালকা অস্ত্রের বাণিজ্যে আর্থিক লেনদেন ঘটে প্রায় $14 trillion, আর সরকার প্রতি বছর এই খাত থেকে ট্যাক্স পায় $580 কোটি। এ কারণে ব্যাপক হত্যা নৃশংসতার পরও এই খাতের উন্নয়ন অব্যাহত রয়েছে।
আমেরিকায় যে কোনো গুলির ঘটনার পর অবিশ্বাস্যভাবে অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে যায়। 2017 সালে ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, লাস ভেগাসে গুলির ঘটনার পর পুঁজিপতিরা অস্ত্র কোম্পানিগুলোর শেয়ার কেনা বাড়িয়ে দেন। তারা আগেই বুঝতে পারেন এত বড় নৃশংসতার পর অস্ত্রের ব্যবসা আরও জমজমাট হয়ে উঠবে। লাস ভেগাসের ঘটনায় নিহত হয়েছিল 59 জন। এরপর অস্ত্র কোম্পানি স্টর্ম ও রুগারের শেয়ারের মূল্য 3% বেড়ে যায়। এছাড়া আমেরিকান আউটডোর কোম্পানির শেয়ারের দাম বাড়ে 5%। ভিস্তা আউটডোর কোম্পানির শেয়ারের দাম 2% বৃদ্ধি পায়। আমেরিকায় সবসময় এ ধরনের ঘটনার পর মানুষ অস্ত্র কেনা বাড়িয়ে দেয়, এর ফলে অস্ত্র কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে যায়। আগ্নেয়াস্ত্র কেনা বেচা ও বহনের অবাধ স্বাধীনতার সঙ্গে সরাসরি মার্কিন অর্থনীতি ও বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আমেরিকা। এ কারণে মার্কিন সরকারের কাছে সবসময় অস্ত্র নির্মাণ কোম্পানির মালিক ও শেয়ার হোল্ডারদের স্বার্থই প্রাধান্য পাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে অবাধে অস্ত্র বহনের পক্ষের সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন বা NRA সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এ কারণে ট্রাম্প সবসময় এই সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার দপ্তরকে এই সমিতির পক্ষ থেকে অর্থ দেওয়া হয়েছিল বলে মার্কিন গণমাধ্যমে খবর এসেছে। এ কারণে ফ্লোরিডায় গুলির ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ওই সংগঠনের সদস্যদেরকে প্রকৃত দেশপ্রেমী ও বন্ধু বলে উল্লেখ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
সুস্থ পরিবার
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা পরিবারে বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করেছি। একটি শিশু 6 বছর বা তারও বেশি বয়সে বই পড়তে শুরু করে, তবে বাসায় বই পড়ার চর্চা থাকলে, বিশেষ করে বাবা মা অন্তত ঘুমানোর সময় কিংবা বিশ্রাম নেওয়ার সময়ও যদি বই পড়েন, তাহলে শিশুরা আরও আগে থেকেই বই পড়ার অভ্যাস করে ফেলতে পারে। আজকের আসরে আমরা একটি পরিবারে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করব।
আসলে একজন সুস্থ মানুষ বলতে আমরা কাকে বুঝব? যে শারীরিকভাবে রোগ ব্যাধি থেকে মুক্ত, মানসিকভাবেও সুস্থ হবার পাশাপাশি আত্মিকভাবেও প্রশান্ত, তাকেই বলতে পারি একজন সুস্থ মানুষ। একটি পরিবারের গুরুত্ব এখানেই যে তাদের শিশুকে একটি সুস্থ পরিবেশ দিতে হবে, এমন পরিবেশ যা মানসিক সম্পর্কের সুস্থতার পাশাপাশি সামাজিক ও বাসোপযোগী হয়। কারণ ব্যক্তির সামাজিক অবস্থান তার বয়সের প্রথম 20 বছরেই নিশ্চিত হয়ে যায়। আর এগুলো সাধারণত শিশুরা তাদের বাবা মার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। আর বাবা মাও তাদের সন্তানের মেধা ও প্রতিভাসহ তার সার্বিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে। এ নিয়েই কথা হবে আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
একটি পরিবারের দায়িত্ব হল সন্তানদের বস্তুগত ও আধ্যাত্মিক চাহিদা মেটানোর ব্যবস্থা করা। এটা করা হলে সন্তানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হবে। সন্তান যদি শৈশবে আপন পরিবার থেকে ভালোবাসা না পায়, মায়া মমতা থেকে বঞ্চিত হয়, তাহলে ভয়াবহ রকমের কষ্ট অনুভব করে। জন্মের আগে থেকেই ব্যক্তির মানসিক সুস্থতার বিষয়টি শুরু হয়ে যায়। সুতরাং গর্ভ অবস্থাতেই বাবা মায়ের মধ্যকার সম্পর্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সুসম্পর্ক যদি না থাকে দুজনের মধ্যে, তাহলে মায়ের মানসিক চাপ তৈরি হতে পারে। ওই মানসিক চাপের প্রভাব পড়ে গর্ভে সন্তানের উপর। ভূমিষ্ঠ হবার আগের 9 মাসই তাই গর্ভবতী মাকে মানসিকভাবে সুস্থ ও প্রফুল্ল থাকা জরুরি, কেননা এর উপরে নির্ভর করে শিশুর মানসিক স্বাস্থ্যের বিষয়টি। শিশুর মন ও মানসিকতা গঠনমূলক হতে পারে কিংবা হতে পারে বিপজ্জনক।
শৈশবে শিশুর মানসিক স্বাস্থ্য সঠিক ও সুস্থ রাখার জন্য কিংবা এক কথায় শিশুর ব্যক্তিত্ব সুন্দর সঠিক করে গড়ে ওঠার জন্য বাবা মায়ের আদর, প্রেম, মায়া মমতার প্রয়োজন। পরিবারের পরিবেশটাকে শিশু নিজের জন্য নিরাপদ যেন ভাবতে পারে সেভাবে তৈরি করতে হবে। শৈশবে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক যত বেশি নিবিড় ও মায়াময় হবে, ততটাই প্রভাব পড়বে শিশুর মনের উপর। সন্তানদের মাঝে যেন কোনোভাবেই লৈঙ্গিক বৈষম্যের ধারণা গড়ে উঠতে না পারে, বাবা মায়ের আচরণ সেরকম হতে হবে। এমনকি বাইরের কোনো ছেলেমেয়ের সঙ্গেও যেন তুলনা করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এ বিষয়টি ব্যক্তির আচার আচরণ গড়ে ওঠা বিকাশের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।
প্রাপ্তবয়স্ক হওয়ার সময়টা সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় শারীরিক ও মানসিক ব্যাপক পরিবর্তন আসে ছেলে মেয়েদের মধ্যে। বাবা মা যদি এ সময়টাতে সন্তানদের প্রতি মনোযোগ না দেন, তাহলে তাদের মানসিক পরিবর্তনের কারণে পরিবারে এবং সমাজে ব্যাপক অসংলগ্নতা দেখা দিতে পারে, এমনকি তরুণ তরুণীদের মাঝে নৈতিক অবক্ষয় দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। প্রাপ্তবয়স্ক হবার পরের ধাপটি হল যৌবনকাল। এ সময় সন্তানদের সম্পর্ক পরিবারের সঙ্গে হ্রাস পেতে শুরু করে এবং তাদের সামাজিক ব্যক্তিত্ব ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। এই সময় পর্বটি পড়ালেখা করা, পেশা নির্বাচন করা, কর্মক্ষেত্রে প্রবেশ করা এবং পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার মধ্য দিয়ে ব্যক্তির সামাজিক পরিচয় ফুটিয়ে তোলার সময়।
মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ পরিবার গঠন করার বিষয়টিও এই যৌবনে প্রবেশ করার পরই ঘটে থাকে। বিয়ে করার সময় যদি পাত্রপাত্রী, তাদের পরিবার, চিন্তা চেতনা ইত্যাদি বিবেচনা করার মাধ্যমে সঠিকভাবে পদক্ষেপ না নেয়, তাহলে মারাত্মক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে নীতিনৈতিকতা, মূল্যবোধ ইত্যাদি উপেক্ষা করা হলে বিয়েটাই হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বিপজ্জনক একটি পদক্ষেপ, যা নতুন একটি পরিবারের ভয়াবহ পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।
যৌবনের পর আসে বার্ধক্য। জীবনের এই পর্বে মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, বিচিত্র রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। সুতরাং ব্যক্তি আত্মিক ও মানসিক দিক থেকে ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হওয়ার মধ্য দিয়ে ভেঙে পড়তে শুরু করে। পরিবারের এই বৃদ্ধ সদস্যদের আত্মিক প্রশান্তির প্রতি যথাযথ মনোযোগ দেয়া না হলে তাদের মাঝে বিষণ্নতা, বিস্মৃতি, এমনকি আলজেইমারের মতো ভয়াবহ রোগও দেখা দিতে পারে। বার্ধক্যের কারণে সৃষ্ট এইসব রোগের জন্য বৃদ্ধ বৃদ্ধাকে উপেক্ষা না করে তাদের প্রতি সদয় আচরণ করা উচিত। নাতি নাতিদের সঙ্গে দাদা দাদির একটা মজার সম্পর্ক গড়ে তোলা উচিত, তাহলে তারা সম্মানিত বোধ করবে। তাদের প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় নিদর্শন এটাই। এরকম সুসম্পর্ক বৃদ্ধ বৃদ্ধার মাঝে তাদের রোগ ব্যাধি কাটিয়ে ওঠার শক্তি যোগাবে। যথার্থ খাদ্যাভ্যাসও বড়দের বিস্তৃতি কাটিয়ে উঠতে সাহায্য করবে।
সর্বোপরি কথা হল, ধর্মীয় বিধিবিধান চর্চা পরিবারের সকল সদস্যের মানসিক ও আত্মিক স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বলে মনোবিজ্ঞানীদের অভিমত। গর্ভবতী হবার পর থেকে জীবনের সকল পর্যায়ে আল্লাহর স্মরণ এবং আধ্যাত্মিকতার চর্চা মানুষের অন্তরাত্মায় গভীর ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, যেসব পরিবারে ধর্মীয় বিধিবিধান চর্চা হয় সেসব পরিবারে নৈতিক অবক্ষয় ও চারিত্রিক বিপর্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকে। ধর্মীয় শিক্ষা ও ইবাদত বন্দেগি চিন্তা চেতনাগত বিচ্যুতি সহ আত্মিক ও মানসিক অবক্ষয় থেকে যেমন ব্যক্তিকে রক্ষা করে, তেমনি ব্যক্তিকে আচার আচরণগত অসংলগ্নতা থেকেও দূরে রাখে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা, আবারও ধন্যবাদ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম, নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম, সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেওয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এমনকি শিয়াদের নিজস্ব পদ্ধতিতে আজান দেওয়ারও অনুমতি নেই। নিজস্ব মাজহাব অনুসারে শিয়া মুসলমানদের শিক্ষা দীক্ষার অনুমতি না থাকায় তারা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে শিয়া বিরোধী যে আদর্শিক চিন্তাভাবনার উদয় হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তা এখন চরম উগ্রতায় রূপ নিয়েছে।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। বেশিরভাগ শিয়া মুসলমানের বসবাস দেশটির পূর্বাঞ্চলে এবং প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় মুসলমানদের সংঘর্ষের ঘটনা ঘটে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে, সৌদি আরবের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তা সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। এ বিষয়ে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাব গৃহীত হওয়া ছাড়াও সংখ্যালঘু অধিকার নিয়ে ইউরোপীয় কনভেনশনের 11 নম্বর ধারায় সংখ্যালঘুদের জন্য উপাসনালয় তৈরি এবং তাদের সন্তানদের নিজস্ব ধর্মশিক্ষার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সংখ্যালঘু অধিকার বিষয়ক বিভিন্ন আইন কানুন থেকে বোঝা যায় আন্তর্জাতিক সমাজ এ বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের নীতিমালায়ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেওয়া হয়েছে, যেখানে কোনো বৈষম্য না করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক নীতিমালায় সংখ্যালঘুদেরকে 3টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। 1. তাদের বেঁচে থাকার অধিকার, 2. তাদের সংস্কৃতির অধিকার এবং 3. নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার।
সম্মিলিতভাবে সংখ্যালঘুদের ভাগ্য নির্ধারণের যে অধিকারের কথা বলা হচ্ছে তাতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। নিজের ভাগ্য নির্ধারণের অধিকার মানবাধিকারের অন্যতম প্রধান মূল নীতি। জাতিসংঘের ঘোষণাপত্রে সব দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজের সব মানুষের অংশগ্রহণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে আমরা যদি সৌদি আরবের অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব, সেদেশের শাসক গোষ্ঠী জনগণকে নির্বাচন থেকে দূরে রেখে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। যদিও সীমিত আকারে পৌরসভা নির্বাচনের ব্যবস্থা রয়েছে, কিন্তু 2/3 প্রার্থী সরকার নির্ধারণ করে থাকে, ফলে এরকম একটি ব্যবস্থায় সংখ্যালঘুদের ইচ্ছার প্রতিফলন হওয়ার সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে, সৌদি আরবের আইন ও শাসন ব্যবস্থায় সংখ্যালঘু অধিকার বলতে কিছু নেই, বরং সবসময় তারা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায় সবচেয়ে বিপদের সম্মুখীন। আরবি ভাষায় কথা বলার দিক থেকে ইরাকের পর সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক শিয়া মুসলমান বসবাস করে,
কিন্তু তারাই সবচেয়ে বেশি জুলুম ও বঞ্চনার শিকার। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাদের জায়গা নেই, এমনকি নিজ এলাকার পরিচালনার অধিকার থেকেও তারা বঞ্চিত। আর সৌদি আরবের নাগরিক হয়েও রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ কোনো পদ তাদেরকে দেওয়া হয় না। যদিও কখনো কখনো মন্ত্রিসভার 2-1টি পদ শিয়া মুসলমানকে দেওয়া হয়, কিন্তু নীতি নির্ধারণের কোনো ক্ষমতা তাদের নেই। এর বাইরে বিচার বিভাগে, সেনাবাহিনীতে, নিরাপত্তা বিভাগে ও ন্যাশনাল গার্ড বাহিনীতে শিয়া মুসলমানদের কোনো স্থান নেই। ইরানের খাওয়ারেজমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাদির নাসেরি বলেছেন, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়, দূতাবাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে ওয়াহাবিরা। আল আহসা প্রদেশের শিয়ারা সেখানকার প্রাথমিক স্কুলের উপপ্রধান পদ থেকে বঞ্চিত। কেবলমাত্র সরকারের একান্ত অনুগত ব্যক্তিদেরকেই এসব পদে বসানো হয়। সৌদি শাসকগোষ্ঠী ও ওয়াহাবি ধর্মীয় নেতাদের একটি অভিন্ন নীতি হচ্ছে, তারা শিয়া মুসলমানদেরকে কখনোই আপন ভাবতে পারে না এবং শিয়াদের যে কোনো কর্মকাণ্ডকে ষড়যন্ত্র বলে মনে করে।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে ইসলামী জাগরণ শুরু হওয়ার পর সৌদি আরবের শিয়া মুসলমানরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আন্দোলনকারী বহু শিয়া মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে। বিশেষ করে শুধু সরকারের নীতির সমালোচনা করার অপরাধে অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতনামা শিয়া আলেম আয়াতুল্লাহ নিমর বাকের আল নিমরকে শিরচ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের কাথিফে সংখ্যালঘুদের অধিকার হরণের প্রতিবাদে 2011 সালে সেখানকার শিয়া মুসলমানরা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী 900-এরও বেশি লোককে গ্রেফতার করে, যাদের মধ্যে 300 ব্যক্তি এখনও জেলখানায় আটক রয়েছে। এদের মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ করার দায়ে অনেককে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। 2014 সালে যার ফাঁসি কার্যকর করা হয়েছে, আটকের সময় তার বয়স ছিল মাত্র 17।
তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরব শুধু যে শিয়া মুসলমানরাই জুলুম নির্যাতনের শিকার হচ্ছে তাই নয়, একই সঙ্গে সেখানে বসবাসকারী সুন্নি মুসলমানরা, বিদেশি শ্রমিকরাও নির্যাতনের শিকার হচ্ছে। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Tehran ne khosum. Irani Islamakan Harabedutyan Hayeren Radio Jamnek lsum.